ಸಂಪ್ರತಿಮತ ನಾರಾಯಣ ಕಲ ಅಂತ ಭಜಂತಿ ಅನಶ್ವಭ. আমরা রসগোল্লা সেবন করেছিলাম যে পুরাকালে মুনি ঋষিগণ বিশুদ্ধ সত্যময় মূর্তি ভগবান যিনি অধ্যক্ষজ তারই আরাধনা করে এবং যে সকল ভাগ্যবান তাদের অনুবর্তন করেন তারাও মঙ্গল লাভ করেন। আজও যারা তাদের অনুবর্তন করেন তারা মঙ্গল লাভ প্রেমায় ফল প্রেমের যোগ্য। এই পুরাকাল বলতে সত্যযুগের কথা বোঝা যায়। সত্যযুগেতে সকলেই বিষ্ণু উপাসনা করতেন, অন্যান্য কোন দেব দেবীর উপাসনা তখন প্রচারিত হয়নি। সেটার থেকে দেব দেবীর উপাসনা প্রচার হতে আরম্ভ হয়। সেইটি ক্রমশ বৃত্তিপ্রাপ্ত হয়ে কলিকালেতে প্রচুর দেব দেবীর উপাসনার প্রচার। কালকে যেমন আমরা শুনেছিলাম যে ত্রিগুণ আবদ্ধ জীবগণ নানা প্রকার প্রকৃতি লাভ করে, সাধারণত লোক এটা বুঝতে পারে না যে মানুষগুলোর মধ্যে এতটা প্রকৃতিগত স্বভাবগত ভেদ হল কেন। ওই গুণের তারতম্য, গুণের তারতম্য যে মানুষের মধ্যে স্বভাবের তারতম্য ঘটেছে সেটা সকলে লক্ষ্য করতে পারে না। লোকে মনে করে এটা বোধহয় এমনি হয়েছে, প্রকৃতিগত হয়েছে। প্রকৃতিগত কেন হল, প্রকৃতির থেকেই ওই গুণগুলো উৎপত্তি লাভ করে, আর ওই প্রকৃতির গুণেতেই মানুষের স্বভাবের তাপাস করে। এখন এই স্বভাবের মধ্যে যারা সত্যগুণান্বিত তারা বিষ্ণু ভজনের কিছু কাছাকাছি যেতে পারে, এবং বিষ্ণু ভজন আরম্ভ করে তারা বিশুদ্ধ সত্য অবস্থায় যখন পৌঁছে যায় তখন বিষ্ণু পরতত্ত্ব শ্রীকৃষ্ণাদের উপাসনা করে। সাধারণত জগতে প্রত্যক্ষ বিচার নিয়ে লোক থাকে, মানে আমাদের ইন্দ্রিয় জ্ঞানে যারা আমরা যে জিনিসগুলো বুঝি সেইগুলোই আমরা গ্রহণ করতে প্রস্তুত, এইটা হল প্রত্যক্ষভাবের কথা। নিজেদের ইন্দ্রিয়ের দ্বারা যা বুঝতে পারে না সেই জিনিস বিশ্বাস করতে চায় না, এই জন্য অধিকাংশ মানুষ ওই প্রত্যক্ষ বিচার নিয়ে জড়জগতে তাদের সামনে যেসব উপস্থিত আছে মনুষ্যাদি পশুপক্ষাদি এদের বিশ্বাস করে এবং এদের সেবা করতে রাজি আছে। সেই প্রত্যক্ষ জ্ঞানেতে তিনি আমার পিতা, তিনি আমার ভ্রাতা, তিনি আমার স্ত্রী, এ আমার পুত্রকন্যা, এসব বিশ্বাস, এটা প্রত্যক্ষ জ্ঞানের কথা। এবং এইরকম প্রত্যক্ষবাদীরা এই পশুটা আমার এই উপকার করে, এই প্রাণীটা আমার এই উপকার করে, অতএব একে আমার যত্ন করে পালন করা উচিত। এই প্রত্যক্ষবাদীদের মধ্যে এইরকম যেসব তাদের প্রত্যক্ষ জ্ঞানে উপলব্ধ হয় তার সেবা তারা করতে চায়, এর বাইরে কিছু মানতেও চায় না, করতে চায়। অধিকাংশ লোক এই প্রত্যক্ষবাদী, তারপরে কিছু লোক পাওয়া যায় তারা প্রত্যক্ষে না জানতে পারলেও পরোক্ষে জানা যায় দেবতা দেখো। আমি প্রত্যক্ষ করি নাই কিন্তু কেউ প্রত্যক্ষ করেছেন, কাজী দেবতা আছেন, এই পরোক্ষ জ্ঞান যারা স্বীকার করে তারই দেবতায় বিশ্বাস, এবং তারা এই পার্থিব মনুষ্যাদির মতন দেবতাকে প্রত্যক্ষ করতে না পারলে ওই পরোক্ষ জ্ঞানের আশ্রয় দেবতার সেবায় নিয়োজিত। এর যে একটি উর্ধ্বতন বিচার আছে সেটি অপরোক্ষ জ্ঞানের পথ, আমারও প্রত্যক্ষ নাই কারোর প্রত্যক্ষ। পরোক্ষ জ্ঞানটা আমার প্রত্যক্ষ না হলে অপরের প্রত্যক্ষ আছে সেইভাবে পরোক্ষ হয়, আর অপরোক্ষটা আমারও প্রত্যক্ষে নাই কারোর কোনো প্রত্যক্ষের মধ্যে এর অতীত। সেই অপরোক্ষ জ্ঞানের লোক খুব কম, তাহলেও সেই অপরোক্ষ জ্ঞানে তারা একটা বিচার করেন যে নিরাকার নির্বিশেষ নিষ্ক্রিয় নির্গুণ একটি তত্ত্ব আছে। এ তত্ত্বের জ্ঞান আমি প্রত্যক্ষ ইন্দ্রিয়ের দ্বারা লাভ করতে পারি না, বা কেউ পারে ইন্দ্রিয়ের মতো বস্তু আছে। কেন এই জগতের সব দেখতে দেখতে দেখে যে সবই তো অনিত্য, স্বর্গের দেবতারাও অনিত্য এবং তাদের প্রদত্ত ফলও অনিত্য, সুতরাং নিত্য ফলের প্রয়োজন, সেই প্রয়োজন বিচার করতে গিয়ে ওই রকম একটু এখানে সকলে রূপ দেখছি সে তত্ত্ব রূপ তো দেখা যায় না তাদের পরম, এখানে সকলে নানা রকম ক্রিয়া দেখতে পাই দেবতাদিদের মধ্যেও ক্রিয়া অনুভব করা যায় কিন্তু সে তত্ত্বে ক্রিয়া অনুভব করা যায় কোথায় আছেন কিভাবে আছেন কি ক্রিয়া করেন কিছুই বুঝবার সুবিধা নেই। এই জন্য অপরোক্ষ জ্ঞান অবলম্বন করে ব্রহ্মবাদ স্থাপিত ব্রহ্মের একটি নিরাকার নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব তারা কল্পনা করে। এ পর্যন্ত আত্মিকতার কোন কথা নাই, এইটির উপরে যে অধক সহযোগিতা এখানে সেই জন্য মধ্যে অধক সচেতন এর উপরে হল অধক সচেতনতা। অধক সচেতন শব্দের অর্থ আমার ইন্দ্রিয় জ্ঞানে অতিক্রম করে তিনি আছেন, আর তিনি আছেন মানে তার নাম আছে রূপ আছে গুণ আছে বিলা আছে ধাম আছে সবই আছে। এখানে যেমন এই প্রকৃতির মধ্যে আছে আর তারপরে নাই, আর ওখানে প্রকৃতির অতীত রাজ্যে বৈকুণ্ঠে এই তত্ত্ব আছে তার নাম রূপ গুণ লীলা ইত্যাদি, সেখানে ওই নারায়ণ বিষ্ণুরূপে তত্ত্বের উপলব্ধি, সেখানে সবিশেষ সাকারক্ষণ পর্যন্ত মানব সেই বৈকুণ্ঠাধিপতি ভগবান নারায়ণের সেবা না করে ততক্ষণ পর্যন্ত তাকে আত্মিক বলা যায় না, এবং ততক্ষণ পর্যন্ত তার এই জগৎ সংসার হইতে উদ্ধারের কোন উপায় হয়। যদি বলো যে তাহলে অপরোক্ষ অনুভূতিতে যে ব্রহ্মজ্ঞান অবস্থিত সেই নিরাকার নির্বিশেষ ব্রহ্মের আরাধনা করে কি হবে, কি আর হবে, ওই প্রকৃতির অতীত বিরজা আছে আর ব্রহ্মলোক আছে, আরে বিরজায় ডুবতে হবে ওই ত্রিগুণের সাম্য অবস্থায় গিয়ে যেগুলো খেয়ে যাবে, আর না হয় তো ওই জ্যোতির মধ্যে ব্রহ্মলোক হচ্ছে জ্যোতির্ময় ধাম, ওই বৈকুণ্ঠেরই বা বৈকুণ্ঠাধিপতি নারায়ণের সেখানে জ্যোতি, সেই জ্যোতির মধ্যে প্রবেশ করে ওইখানে মিশে যাবে, এই তো হয়ে যাবে। এ পর্যন্ত ঈশ্বরের সঙ্গে দেখা হবে না, আর ঈশ্বরের নাম রূপ গুণ লীলা কিছু জানতেও পারবে না, ঈশ্বর সেবা বলে আত্মিক ধর্মের যে কথা আছে তাও এখানে কালকে যেটা শুনেছি সেটার সার কথা হল যে পুরাকালে মুনি ঋষিগণ সকলেই অধক স্বজন ভগবন্ত ভজন, অধক স্বজন ভগবানকে ভজন করছে, আর সেই ভগবান বিরূপ সত্যম বিশুদ্ধ বিশুদ্ধ সত্যময় মূর্তি, এই রজস্তম অতিক্রান্ত হলে সত্য, এই সত্য অতিক্রান্ত হলে এই ত্রিগুণের অতীত নির্গুণ অবস্থায় বিশুদ্ধ সত্য বলে একটি অবস্থা, সেই বিশুদ্ধ সত্যময় বপু হচ্ছেন এই অধক্ষজ ভগবান। প্রাচীনকালে মনি ঋষিগণ একে পূজা করতেন ভজনা করতেন, এবং অবধি যারা ভাগ্যবান তারা সেই অদক্ষ বিষ্ণু তত্ত্বই আরাধনা করে আসে। বিশেষ করে মুমুক্ষ যারা মুমুক্ষ মোক্ষকাম মুক্তি চান তাদের পক্ষে সেই ঘোর রূপান্বিত্বা জগতে নানা প্রকার ঘোর রূপ যে সকল আছে ভূতপতি নত ভূতপতি প্রভৃতি তাদের হিত্বা তাদের পরিত্যাগ করে নারায়ণ করা সন্তা ভজন্তি জনস্ব নারায়ণের যেসব কলা সাংস অবতার তাদের ভজন করে সন্ত এই কলা মুক্তি সকল সন্ত আর এরাও সন্ত আর এদের মধ্যে কোন অসুয়া নেই কোন দেবতার প্রতি নিন্দাও নাই অবজ্ঞা নাই অথবা কোন দেবতার ভজনও নাই কেবল নারায়ণের যেসব অংশ তার কলা যারা নারায়ণ স্বরূপ তাদের এও একটা মুশকিলের কথা হয়েছে জগৎ কিরকম জানে ওই যেমন ত্রিগুণের কথা বলতে বলতে আমরা কালকে শুনেছিলাম যে সাত্ত্বিক আহার করবার লোক খুঁজে পাওয়া যায় অধিকাংশ লোকই রাজসিক তামসিক আহার প্রিয় এবং তাদের দল হল ভারী তারা বলবেন যে মশাই সকলেই তো খায় আর বিশেষভাবে আমরা বাংলাদেশ মৎস্য দেশ আমাদের মৎস্য না খেলে কি করে চলবে অধিকাংশ লোক যা করে লোক সাধারণত সেইটাই ভালো বলে মনে করে এবং সেইটাই অনুসরণ করতে চায় যে প্রাচীনকালে মুনিগণ বিষ্ণু উপাসনা করেছেন এবং তারা এইভাবে এই আদর্শে করেছেন এখনকার লোক নিতে চায় ও প্রাচীনের কথা ছেড়ে দেয় এখন তো সবে তখন যদি বলা যায় যে ভগবানের উপাসনা করবেন বিষ্ণু উপাসনা করবেন তাহলে তো ওই রকম অমৃত্য ভোজন করে হবে না ওই সাত্ত্বিক আহার না করলে তো বিষ্ণু ভজন হবে না কেন হবে না কত লোক বিষ্ণু পূজা করছে নারায়ণের করছে রাধাকৃষ্ণের করছে গায়ে মালা আছে পূজা করছে তারাও যে মাছ খায় বসেন তাদের বিষ্ণু ভজন হয় না যদি বলি হয় না কেন হয় না হয় থাক নারায়ণ আজ আমরা খেয়েই করব সেই বিকেলবেলার দিকে একটি বসিরহাটের লোক এসেছিল সে একটি বিবাহ করেছিল বিবাহ করেছিল একটি লোকের মেয়ে সে তারও যে একটি মেয়ে অবস্থাপন্ন লোক যখন বিবাহ হয়েছে সংসার করছে ইতিমধ্যে তার আবার ভাগ্য বিপর্যয় হল গৌরী মঠের শিষ্য হয়েছে গৌরী মঠের শিষ্য হওয়ার পর মাছ মাংস টাংস খাওয়া তো সব বর্জন হয়ে গেল রাজরোষণ হয়ে গেল স্ত্রীকে বললো তুমিও ছাড়ো তুমি এই করো বললো সব আমি করবো এরকম আমি করবো না তখন বলে তুমি না করো না করো আমি রান্না করেই খাবো তখন সে রান্না করেই খায় তাতেও হল শ্বশুর বলল তাহলে আমার মেয়ে তোমার কাছে থাকবেই না নিয়ে গেল আমি বললাম তোমার তো কপাল ভালো দুই দিন সন্তানের সঙ্গে বউটাকে যে নিয়ে গেছিল তুলে বলে তার তো আর কেউ নাই অবস্থা ভালো সে বললাম আর তোমাকে মেয়ে দেওয়া হবে আর তুমি মেয়ে ভোগ চাইও না তুমি ওই যখন রান্না করে খাচ্ছ ঠাকুরকে ভোগ দিচ্ছ সেই ভোগ দিয়ে প্রচার পাও আর যখন জঞ্জাল তোমার সরে গেছে যদি সুযোগ হয় কোনো মঠে ঢুকে হরিভোজন করো বলে আমাদের বসিরা থাকতে হবে ওইটা আমি ঢুকবো সে শ্বশুর বলছে আমিও তো রাধাকৃষ্ণের পুজো করছি আমি মাছ খাই না বলে আপনিও মাছ খান বলতে হরি রাধাকৃষ্ণের পুজো হয় না তোমার আমাকে আর জ্ঞান দিতে হবে আমার গুরুরা বললে যে হ্যাঁ খাও তুমি রাধাকৃষ্ণের পুজো করো সেদিন এক গোস্বামী সন্তান তিনি এসেছিলেন তার কিছু কিছু করেন তাহলে আমি গৌরী মঠের এইটাই পছন্দ করি কেন ওই সদাচার সম্পন্ন আমিও সেই রকম আমার পরিবার করছি এক ছেলে এক মেয়ে আমরা সকলে এই প্রসাদ সেবি আমরা সজন করছি আমি তো আপনি যে শিষ্য করেন এই শিষ্যদের নিরামিষ খাওয়াতে পারেন তারা প্রসাদ সেবা করে বলেছে না, তাহলে আর কি হলো? আপনার আপনি নিরামিষ খেলেন, ভগবত প্রসাদ খেলেন, আপনার স্ত্রী খেলেন, পুত্র কন্যা খেলেন, খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। এইরকম নিয়ম বলে আপনি সেটা শ্রদ্ধা করেন, আপনি করলেন। কিন্তু মশাই, আপনি যদি শিষ্য করলেন, তারা যে মাছ পেঁয়াজ খায় তা ওটা আপনি যদি বিধান দেন, ওরা যখন ভোগ দেবে গুরুকে, গুরুকে দিয়ে তো কাউকে গুরুমন্ত্র দিয়ে যান, তো আপনার তো খাওয়া হয়ে যাবে। তাহলে কি করব? এখন সকলে ছাড়তেই চায় না, তাহলে খাচ্ছে না চায় শিষ্যই চলে যায়, সেটা তো হচ্ছে না। কেন ওই তো জীবিকা, বলছে সেটা হচ্ছে না। আরো কারণ হচ্ছে, দেখুন আমি যদি মন্ত্র তাদের না দেই, তার বাপ মারা বলছে এই ছেলেগুলো তো সব মানে না, তো ওরা মাছ পেঁয়াজ খায় খাক না, আমি মন্ত্র দিয়ে যান, তবু আমরা দলে থাকুক। ও দলের থেকে তো দলের বাইরে থাকাই ভালো, যাই ওখানে তো নয় চলে গেল। এই তো অবস্থা। তারা বলবেন আমাদের যারা গুরু তারা রাধাকৃষ্ণ মন্ত্র দিয়েছেন, এবং আমি তাদের বলেছি যে আমার নিরামিষ আর চলবে না, বলে আচ্ছা তুমি খাও, সেই রাধাকৃষ্ণ পুজো করো। আর আপনারা বলছেন রাধাকৃষ্ণ পুজো হয়, বাড়ি জ্ঞান দিচ্ছেন, যেমন একটা সমস্যা। এবং তারা তো আর ওটা বোঝে না, তাদের যে বিষ্ণু মন্ত্র দিয়েছে, সে দিয়েছে যারা, তারা হলো পঞ্চপাশব হিন্দু। পঞ্চপাসনার মধ্যে শিব, শক্তি, সূর্য, গণেশ আর বিষ্ণু, এই পাঁচটি উপাসনা স্বীকৃত হয়েছে। এটি শঙ্করাচার্যের প্রবর্তিত ইরাদার নির্বিশেষ মতবাদের অধীনে, মায়াবাদের অধীনে এই পঞ্চপাসনা তিনি প্রচার করেছেন। এই পঞ্চপাশব হিন্দু সম্প্রদায় এরা ওই পাঁচটি উপাসনায় করে, তার মধ্যে কেউ কেউ বিষ্ণু মধ্যে দীক্ষিত হয়ে বিষ্ণু উপাসনা করে। কিন্তু এদের পক্ষে ওই কোন উপাসের পক্ষে বিধিবদ্ধ নাই যে ভগবত প্রচার থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হয়েও ওই পঞ্চপাশব যে বিষ্ণু উপাসন, অন্তর্মুক্ত যে বিষ্ণু উপাসনা, ও বিষ্ণু উপাসনা সে বিধি না। কিন্তু আরো বড় কথা হচ্ছে, ওই পঞ্চপাসনার অন্তর্ভুক্ত যে বিষ্ণু উপাসনা ঢুকেছে, ও বিষ্ণু উপাসনা শুদ্ধ হয়, ওটা শুদ্ধ বৈষ্ণব ধর্ম নয়, ওটা পঞ্চপাশকের মধ্যে শাস্ত্র শৈব, গণপত্য শৈব এবং বৈষ্ণব বলে একদল ঢুকেছে, ও বৈষ্ণবেরা শুদ্ধ বৈষ্ণব নয় এবং ওদের আচার ব্যবহারও শুদ্ধ নয়। এখন যেখান থেকে আপনারা ওই মত পেয়েছেন, ও মত হল শঙ্করাচার্যের প্রবর্তিত পঞ্চপাশক সম্প্রদায়, তার মধ্যে আপনি বিষ্ণু মন্ত্রের পরিচয়ে নিজেকে বৈষ্ণব বলছেন, কিন্তু বৈষ্ণবের আচার, বৈষ্ণবের বিচার ওর মধ্যে নাই, ওর বাইরে শুদ্ধ বৈষ্ণব ধর্মের কথা। এখন প্রথম নম্বরই তো শুদ্ধ বৈষ্ণব ধর্ম শুনলে মানুষ খানিকটা বলে ভালো তো শুদ্ধ বৈষ্ণব ধর্মের কথা বলুন না, কিন্তু বলতে গিয়ে যখনই ওই আহারে লেগে যায় তখন তো মুশকিলে পড়ে। তা আজকে আবার তার চেয়েও একটা ব্যাপার পড়ে গেছে, আর ছাড়াতেই তো কঠিন। শুদ্ধ বৈষ্ণব ধর্ম নেব, ভাগবতের উপদেশ নেব, গীতার উপদেশ নেব, মহাপ্রভুর উপদেশ নেব, মহাপ্রভু অনুগোষ গোস্বামীগণের কথা শুনব, কিন্তু যদি বলেন আমাকে খালি ভগবত প্রসাদ সম্মান করতে হবে, তাহলে তো আমি পারবো, তাহলে আপনার পক্ষে আর শুদ্ধ বৈষ্ণব ধর্ম হবে না। তাহলে বলুন নাই হবে, বিষ্ণু বর্ণনা করতে হবে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণের উপাসনা দেবে এবং বলবে যে মাছ চাষ তুমি সব। তবে কেউ কেউ বলতে পারে ডিমটা আর মাংসটা যদি ছাড়তে পারো তবে একটু ভালো, কারণ মাছ খেতে পারো, কিন্তু মাছ দিয়ে উঠতেও খারাপ। এটার কথা অনেকে মনে করে মাংসের চেয়ে ডিমের চেয়ে মাছ ভালো, মাছ খেলে অত পাপ নাই যত মাংসে, কিন্তু বস্তুত পক্ষে মাংসের চেয়েও মাছে বেশি পাপ। কেন? অনুসঙ্গীতায় বলেছে যে মৎস্য ভক্ষণ যে করে সে সর্প মাংস ভক্ষণ করে। ও তো পাটা চায় তো পাটার মাংস খায়, অন্য মাংস চায় কচ্ছপের চায় তো কচ্ছপের মাংস খায়, মাছ যে খায় সে সব মাংস খায়। বলেন কি? বলে হ্যাঁ, মাছে তো সব খায়, খাওয়ার পর সে হজম না হলে ওই মাছ জালে ধরা পড়ে তোমার বাড়িতে এসে ওই জিনিসই ছাড়ে। আর উল্লুক ভট্ট সেখানে সন্ধুসঙ্গীতে টিকা করেছেন অন্যটি কথা গো মানুষের তো মাছ খেলে গরুর মাংস খাওয়া হয়ে যায়, গরু মাংস খাওয়া কেন, মরা গরু বেঁচে যাচ্ছে মাছে সেইগুলো খাচ্ছে আর দৌড়াচ্ছে আনন্দ করে খাচ্ছে, এমন সময় সেই মাছ জালে ধরা পড়লো, হজম তো হলোই না, ওই মাছ তোমার ঘরে এলো গোমাংস বলো গোমাংস সত্য। কিন্তু বললেও লোক কি আর মানবে, দূর মাছ। তাছাড়া দেখুন একটা পাঠা কাটলে তোমার 50-100 লোকের পরিবারে খাওয়া হবে, আচ্ছা 10টা মাছ মারলে তো এক পরিবারের হবে না, চিংড়ি মাছ হলে তো আরো, এতগুলো হলে তো একটা বড় হবে, ও তো আরো বেশি পেশানি বোধ হলো, কাজে ওগুলোর চেয়ে তো একটা পাঠা তো অনেক কম, একটা কচ্ছপ কেটে মারলে একটা গাঁয়ের লোক খেয়ে ফেলে, ব্যাঙ্গার তো দোটায় আরো বেশি, আর এটা হলো অন্যরকম। আর ওইসব ছাগাদি ওরা তো গাছ খেয়ে থাকে, ওর তৃণ হচ্ছে খুব মরম ভালো, অবশ্য একজনে সাত্বিকারের উপদেশ দিতে তিনি বললেন যে সাত্বিক কার কাকে বলে, তাহলে আমি এখন থেকে মাংস খাবো তো, তিনি বলছি ছাগাদি তো খেতে পারবো, না 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 ছাগাদি খেতে পারবো, এটা বলে ওটা বলে, তারপরে বললো তাহলে গুরুদেব আপনি তো সাত্বিক, সে এবার আপনাকে আর করি, আর আমি তো সাত্বিকার কারোর খুঁজে পাচ্ছি না, সব সাত্বিক তো জলাঞ্জলি হয়ে গেল, এখন আসছে না আপনি, সে আপনারই খাই, কি বলে আরে বোধহয় কি শিখতে হলো রে, এ আবার যদি আমাকেই খেতে চায় কি করবো, সাত্বিকার তো পাচ্ছি না, আপনি ভারী সাত্বিক পুরুষ আপনাকে খেতে গেলে আমাকে হয়ে যায়, এই রকম সাত্বিকের অবস্থা হয়ে গেছে। আর এই দ্বীপ, এই নবদ্বীপ আমি আপনারা দেখবেন বহু লোক তিলক করেন, বহু লোক মালার জুড়ি নিয়ে মালা করেন, বহু লোক একটু পট যা হোক রাধা কৃষ্ণ বসিয়ে একটু ভূ চন্দন দেন, কয়েকজন লোক ভগবত প্রসাদ পান, অনেক কম, যতগুলো লোকে ওই ওই বেশভূষা নিচ্ছে ওই ক্রিয়া করছে তার মধ্যে বহু লোক এটা কম, হ্যাঁ কিছু লোক কি আর নয় কিছু লোক অবশ্য সে ওই অপশনাল সাবজেক্টের তোমার ইচ্ছা, ও কি গুরু বলে দিচ্ছেন তোমার ইচ্ছা হয়তো করতো, আর যদি মন চায় তাহলে ছেড়ো না খাও, আস্তে আস্তে ছেড়ে যাবে, এসব বিধান হলো। এখন মাছ মাংস সারিয়ে শুদ্ধভাবে হরিভজনের জন্য ভগবত প্রসাদ সেবন করতে হবে এইটুকুই তো অনেকেই নারা, তারপরে যদি বলা যায় যে ভগবত প্রসাদ সেবা করে না তার জলটুকু নেওয়া যাবে, অতএব তুমি যে বললে আমি শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাছে খেতে পারবো না, বলে সে কি ভগবত প্রসাদ খেলি, বলে না গে তোমার মাংস সব খায় তো চল চলবে, আমি না খেলাম এবং আমার শাশুড়িকে শুদ্ধ আমি কি করে প্রসাদ সেবন করাবো, বলে চাইলে সেখানে খেয়েও না তুমি রেন্দে খেয়ে এসো, শ্বশুর বাড়ি গিয়ে জামাই রাঁধবে শাশুড়ি যে চোখের জল ফেলতে থাকে, শাশুড়ি চোখের জলে যদি তোমার মন গড়ে যায় তবে রাধা কৃষ্ণকে ছেড়ে দাও, না রাধা কৃষ্ণ আমার ভজন এটা বড় ক্রিয়া, আমি বহুদিন থেকে রাধা কৃষ্ণের ভজন করবার ইচ্ছা, এখন এই একটু মাছ খাওয়া লোকে রেন্দে দেবে এর জন্য আমার চলে যাবে, রাধাকৃষ্ণ কি এমনই লোক, হ্যাঁ সুস্থ যদি ভাবে রাধাকৃষ্ণের ভজন করতে হয় অপরাধ যুক্ত হয়ে যা করো সে কর, সে তো অপরাধ করছে কিন্তু শুদ্ধভাবে করতে গেলে কথা থাকতে হবে, দেখুন প্রথম নম্বরে তো ভগবত প্রসাদ যে উপাসনা করবে তারে সাজানো যায়, তারপরে যে রেন্দে দেবে সে লোক আবার বিচার করতে গেলে ওই যাত্রার হাতে খাওয়া যাবে না, এও যদি থাকতে হয় তাহলে লোক আরো কমে গেল আরো কমে, এখন আজকের যে প্রসঙ্গ শুদ্ধ হরিভজন করতে হলে, কৃষ্ণ ভজন করতে গেলে বলছে সব দেব দেবীর উপাসনা ছাড়তে হবে। কি বলছে, আমার ঘরে আজ তার পুরুষের লক্ষ্মী, ঈশ্বর দ্বার হলি আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি, আর লক্ষ্মীর পাঁচালি পরে একটু ভক্ত দিয়ে আমরা খাই। আমাদের সত্যনারায়ণ পূজা, আমাদের দুর্গা পূজা, আমাদের কালী পুজো, আমাদের ভাদ্র মাসে মনসা পূজা, হ্যাঁ আমাদের বারো মাসে তেরো পর্ব, রাধাকৃষ্ণ ভজন করবো বলে আমরা এই হিন্দু ধর্মে আছি, এই দেব দেবীর পুজো না করে কি করে জানি? বলে না, দেব দেবীর পুজো যদি তুমি করো তাহলে তোমার হরিভজন সুস্থ হবে। বলুন তো সারান্ত দেখি, হিন্দু ধর্মে অবস্থান করে প্রত্যেক গিরিয়ে বারো মাস এই তেরো পার্বণ করে কথা আছে, সব দেব দেবীর পুজো করছি। আমিষ চালিয়ে ভগবত প্রসাদ খাওয়া, তিনশো প্রথম নম্বর অনেক চলে গেল। তারপরে এখন এটা তো আরো মারাত্মক যে দেব দেবীর উপাসনা চলবে বলে, তাহলে আমি আমি একজন দূরত্বের ডাক্তার, খুব ভক্ত ছিল, অনেক সেবা করছেন, অনেক যে ডাক্তারের তো পথ আছে অর্থাৎ যারা করছেন, তিনি এইসব শুনে একদিন বললেন যে আমি যাচ্ছি, এমন সময় যদি কালী মন্দির বা শিব মন্দির পড়ে তাহলে সেখানে আমি নমস্কার করবো। আমি বললাম না, বলুন সেখানে আমি চলে যাবো এমনি, তাহলে আপনি কৃষ্ণ স্মরণ করে চলে যান, ক্ষতি হয়েছে, কোনো দেব মন্দিরে যাবেন না, কোনো দেবতার প্রসাদ পাবেন না, কোন দেবতাকে পূজা করবেন না, একমাত্র বিষ্ণু বিগ্রহ ছাড়া, বিষ্ণু কৃষ্ণ এ ছাড়া অন্য কোন দেব দেবীর পূজাও করবেন না, তাদের মন্দিরেও যাবেন না, এখানে প্রণামও করবেন না, তাদের প্রসাদও পাবেন। বলে তো হয়ে গেল আমাদের, তার হবে আমরা ওসব পাব, কেন পাবেন না? একে তো আমরা বরাবর করে আসছি, এটা আমাদের বংশের ব্যাপার, যে সব বংশ যে লোপাট হয়ে যাবে, দেব দেবীর পুজো যদি ছেড়ে দিই বংশ আর থাকবে, ওই দেবতার কোপে সব যাবে। মা কালী গুরু বাবা সে যা জিনিস, সে যদি আমি ওই প্রণাম না করি মা কালীকে, কিংবা ওখানের একটু প্রসাদ কেউ নিয়ে এলো সে প্রসাদটুকু যদি না খাই, তাহলে তো মা কালীর চোটে আমার বাড়িতে কলেরা পাঠিয়ে দিয়ে আমার একেবারে গর্দ ছক হেঁট করবে, আমি পারি কখন এই করতে? সারান্ত বিষ্ণু ঘোষণা করতে বলেন আমি করব, রাধাকৃষ্ণ বলেন করব, গৌরাঙ্গ বলেন করব, সে সবই আমি করব, কিন্তু আমি দেব দেবই ছাড়তে পারব। এখন সেই ভাগবত ভাগবত জন্ম নিতে হলে ছাড়তে হবে, না হলে ছাড় না জানে না জানে সে আর আলাদা কথা, কিন্তু ভাগবত জন্ম যদি নেন, গীতায় শ্রীকৃষ্ণের শিক্ষা যদি নেন, মহাপ্রভুর শিক্ষা যদি নেন, তাহলে ছাড়তে হবে। এইখানে দেখুন ভাগবত বলছেন মুমুক্ষ, তুমি যদি সংসার থেকে মুক্তি চাও আর সংসারে লটপট খেতে চাও সে কথা আলাদা, মুক্তি চাও তাহলে এইসব বড় রূপ পরিত্যাগ করতে হবে, নানা রকম এই উপলক্ষণে খালি ভূতপতি বলেছেন, কিন্তু এই উপলক্ষণে সব করে নারায়ণের কলা মুক্তি, নারায়ণের যত সাংস অবতার এইসব ভজন করতে পারবে, আর নারায়ণের পরতত্ত্ব যে কৃষ্ণাদি তাকে করতে সে করতে, কিন্তু অন্য করতে জুন মশাই এই যা বলছেন এতে তো দেবতার অবজ্ঞা হবে, বলেন না দেবতার অবজ্ঞা হবে না, দেবতার পূজা না করলে দেবতার পূজা না করলে অবজ্ঞা হবে না, পূজাটা করছেন না কেন? আপনি শুদ্ধ হরিভজনের কথা যখন শুনলেন তখনই শুনলেন সর্ব দেবতার মূল হচ্ছে নারায়ণ, সেই মূলেতে সিঞ্চিলে জল ছাটা পল্লবের বল, শিরে বাড়ি নহে কার্যকর, এমনি নারায়ণ যে সকল দেবতার মূল, দেবতার ইতি পিতৃপুরুষ সকলের মূল হল নারায়ণ, নারায়ণ অতি সব উদ্ভূত হয়েছে, কি ব্রহ্মা কি শিব ইন্দ্র চন্দ্র বায়ু বন দিয়েছে। সুতরাং সেই নারায়ণ মূল তার যদি পূজা করেন, নারায়ণের সেবা করেন, তাহলে ওই মূলেতে যদি জল দেন তাহলে শাখা পল্লবের বল গাছের গোড়ায় জল দিলে ডালপালাকে আলাদা করে জল দিতে হয় না, তাতে ডালপালা বাঁচে এবং যথাযথ ফল ফুল দেয়। প্রাণী আহার দিলে ইন্দ্রিয়গণকে আলাদা করে দিতে হয় না, প্রাণী আহার গেলেই ওইখান থেকে আহার দশ সঞ্চয় হয়ে সব ইন্দ্রিয় সবল রাখে। চোখের কাজ করি বলে ভাত চোখে ঢুকাতে হয় না, কানের দ্বারা কাজ করি বলে আমার কানের মধ্যে কতগুলো ভাত ঢুকাতে হয় না, হাতে আমি হাতুড়ি পিটি বলে হাতের মধ্যে কতগুলো ভাত বুঝিয়ে বসে দেখি না, হাতটা তো ক্ষেত্রে না করেছে। প্রাণে হাত দিলি যত ইন্দ্রিয়া না, সমস্ত ইন্দ্রিয়গণ সবল হবে, সতেজ হবে, কর্মক্ষম থাকবে। এমনি তথৈব সর্বার হন, সকলের অর্হন হবে, পূজা হবে অচ্যুতের যা, নারায়ণের পূজার দ্বারা সকলে কারো বাকি থাকবে না। এই তো তুমি 33 কোটি দেবতার মধ্যে একটি দেবতা পূজা করলে, দশটি করলে, এই শঙ্কর মধ্যে যেমন পাঁচটি বেছে নিয়েছে, পাঁচটি করলে কিন্তু আর বাকি তো পড়ে থাকলো, কিন্তু নারায়ণের ভজনে সব হবে। তবে তোতেও তো নারায়ণের ভজন আছে, মাস্টেরাও তো বাড়িতে নারায়ণ নিয়ে সব কাজ করে, কি কালী পুজো, কি দুর্গা পুজো, কি শনি পুজো, সবসময় তো নারায়ণ নিয়ে আছে, ওরা তো বিশ্বাস করে না। নারায়ণ আসে, নারায়ণের নিয়ে যায়, কিন্তু নারায়ণের পূজা করলেই যে সব হয় এই বিশ্বাস তোদের নাই। দশিন তুষ্টি জগৎ তুষ্টম পরিতম জগৎ, এ বিশ্বাস তোদের নাই। তাই নারায়ণের বিশ্বাস নাই, সে লোক নারায়ণ নিয়ে চললে কি হবে, যদি বলে তা চলে কেন, না চললে তো উপায় নাই। নারায়ণ হলেন সর্বদেবতার মূল, নারায়ণ যেখানে না গেলে ওই দেব পূজারও ফল মিলবে না। এখানে নানা লোকের নানা মত, কিন্তু কৃষ্ণ কি বলছেন, ভগবান কি বলছেন, ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তুমি আর যা ধর্ম এ যাবৎ করেছ, যদি আমার ভজন করতে চাও তাহলে ওইসব ধর্ম সব বিসর্জন দাও, মাম একং, একমাত্র আমাকে আমারই স্মরণ গ্রহণ করো, তাহলে তো আমার পাপ হবে। সব ধর্ম বিসর্জন দেবে, ধর্ম ত্যাগ, এটা তো একটা পাপের কথা। তখন কৃষ্ণ আমাদের মতন লোকের জন্য বলছেন, আচ্ছা তুমি যদি বর্তমান অবস্থায় মনে করো যে তোমার পাপ হবে, অহম তোমার সর্ব পাপের মুক্তি, আমি তোমাকে সব পাপ হইতে মুক্তি দেব, আমি তো মুকুন্দ মুক্তিদাতা, আমি দেব, মা শুচ তুমি শোক করো না। আমার সব পূজা উঠে গেল, বাড়িতে একটু কোনো মনসা পূজাও দিতে পারবো না, আমি একটু লক্ষ্মী পাচালিও যে আমার শনির পেটা একটু শনিও পুজো করতে পারবো না। এই যদি করো মা সূর্য শোক করো না, ছেড়ে দাও, পাপ হবে না। আর যদিও তুমি মনে করো পাপ হবে, আমি মুক্ত, তাদের থেকে আমি মুক্ত, সে পাপ হবে, তুমি সব ছেড়ে দিয়ে আমার করো। আপনার আমি কি করবো, বারো মাসে তার উপর করতাম, আপনার তো একটা খুবচন্দ দিতাম, মন মনা ভব, মন ভক্ত ভব, মত জাজি মান নমস্কার, এই করলে তুমি নিশ্চয় আমাকে পাবে, আমি প্রতিজ্ঞা করে বলছি। সুতরাং শুদ্ধ ভাবে কৃষ্ণ ভজন করতে হলে, ভজনের ফলে কৃষ্ণকে পেতে হলে কৃষ্ণের এই আজ্ঞা আমাকে পালন করতে হবে, এই গীতার মধ্যে সর্বপূজ্যতম। তারপরে অবশ্য দেবতারা যে ফল দান করেন, সেই দানের জন্য আমরা তাদের কাছে গমনাগমন করি, কিন্তু সে ফলটাও কে দেয়, একটা লাউ গাছ খুব ছড়িয়ে পড়েছে, এই জালটা নিজের যা লাভ হয়েছে ওই জালটায় বিশেষ হয়নি, ভুল হয় আর পড়ে পড়ে যায়, ওই জায়গাটা ক্যারেক হয়েছে। এখন আমরা ওই জালের মহিমাটা দেখছি, ও এই জালটাকে যত্ন করতে হবে, তোমার পাতা টাকা দিয়ে ওকে যত্ন করো, দরকার হয় ওতে একটু জল সব ছিটিয়ে দাও, পাতাগুলো একটু সজীব থাকে, কিন্তু গোড়ায় জল দিলি ওই ডালপালা হয়, ওই মুড়ে জল দিলি ওই ডালপালা, আর মুড়ে জল বন্ধ করে দাও, এখানটা শুকনো করে দাও, ওই ডালপালাও সব কিছু তেমনি নারায়ণের পুজোর দ্বারা সব হবে এই বিশ্বাসটা মানুষের মধ্যে আনা বড় কঠিন হচ্ছে। সুতরাং কৃষ্ণের শুদ্ধ ভজন নেবার লোক কম হচ্ছে, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়, কৃষ্ণ সব ধর্ম ছেড়ে তার ভজন করতে বললেন, বা কৃষ্ণ বললেন আমি সব অনাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মান প্রবদ্ধতে বাসুদেব সদ্মিতি সমাত্মা সুদুর্ভব, তা তো বটে, তবে লোক এত দেব দেবদেবী পুজো করে কেন? শ্রীকৃষ্ণ বলছে করে কেন তাহলে শোনো, তাদের মধ্যে সেই সেই কাম এমন ভাবে প্রবল হয়েছে যার জন্য তাদের জ্ঞানটা হিত হয়ে গেছে। কি রচিত হয়েছে? যে আমি যে সর্বেশ্বর ঈশ্বর, আমি যে সর্বদেবতার ঈশ্বর, দেবতাগণ যে আমার বিভূতিস্বরূপ, আমাকে পূজা করলে যে সর্বফল পাওয়া যায়, এইসব জ্ঞান সে হারিয়ে ফেলেছে। হৃতজ্ঞান কামনার এমন প্রবলতা তার মধ্যে এসেছে সে যে প্রবর্তন্ত অন্য দেব, অন্য দেবতার কাছে প্রপন্ন হয়েছে। তাও কি রকম, ছেলেপিলেগুলোকে যখন পরীক্ষার সময় আসে তখন ওই সরস্বতীর মাটির তো একটু চেটে চুটে খায়, সরস্বতী বিদ্যমান পয়সা যাদের দরকার হচ্ছে তারা লক্ষ্মী পুজো করবেই করবে, লক্ষ্মী তো ধনের অধীশ্বরী, কেনা এলে আমার ধন হবে না। আবার দোকানদার মানুষ যে হবে সে যতই চেষ্টা করত তার একটি গণেশ চাই, সে একটি গণেশ পূজা দিয়ে দোকান আরম্ভ করবে, ওই কেন কৃষ্ণ পুজো দিয়ে, কৃষ্ণ কি ব্যবসা বাণিজ্যের কিছু বোঝে? আর ব্যবসাদারদের পয়সা দেবে গণেশ, খাতায় লিখতে হবে সিদ্ধি দাদা গণেশ হয় নম, এই বলে আরম্ভ করতে হবে, তার তো আমি আর শুদ্ধ কৃষ্ণ ভক্ত হচ্ছে বলুন, সে না হয় না হোক মাঝে আমার শুদ্ধ ভক্ত দরকার নেই, ও আপনারা শুদ্ধ ভক্তি করুন, আমার দোকানে আমার একটি গণেশ রাখতে হবে, এ আমার চাই, আর ওই গণেশ আমাকে কারবারে সিদ্ধি দেবে। কিন্তু জানে না যে গণেশ দেখে ধর্মসংহিতা গ্রন্থ মহাপুরুষ মানলেন, তাতে সব তত্ত্ব শিক্ষা দিয়েছেন সিদ্ধান্ত, তাতে গণেশের তত্ত্ব সম্বন্ধে বলছেন, নৃসিংহদেব গণেশের দুই কান্ধে দুটি পা দিয়ে বসে আছে, তিনি হলেন মূল সিদ্ধিদাতা নৃসিংহদেব, ওই দুটি পা গণেশের কান্ধে দেওয়ার জন্য গণেশ নৃসিংহদেবের নিকট থেকে এই পার্থিব অর্থাৎ সম্পদ ব্যাপারে সিদ্ধিদানের ক্ষমতা পেয়েছে, কিন্তু মূল হল নৃসিংহদেব, তোমরা তো নৃসিংহদেবকে খুব ভক্তি করো তা করি বটে, কিন্তু তাই বলে এই গণেশকে আমরা, কারণ নৃসিংহদেবের পাত্পত্যের ক্ষমতাই তো হয়, তা যা হয় হোক সেটা আমার কোনো ক্ষমতা নেই, তবে আমাদের গণেশ, আমাদের দোকানে দোকানে দেখবেন গণেশ, আর ওই উড়িয়া দেশের ব্রাহ্মণ আছে তারা এসে ওই একটা চন্দনে ফোটা দিয়ে যায়, আর ওখানে তারা বন্ধা বন্ধা কিছু জানে না, যদি বা জানে গণেশ এইভাবে বুদ্ধান মানে কি দিবে, এখানে কবর দিয়ে যে মাঠান্তে কিছু দুটি পাচ্ছি যার যেমন খাদ্য টাকা, এই চলছে অবস্থা। এই দেব পূজাটা এমন ভাবে মানুষের মধ্যে ঢুকে গেছে, হৃতজ্ঞান জ্ঞান একেবারে হরণ করেছে, হৃতজ্ঞান কে বলছেন? আপনি, আমি কেন বলবো, শ্রীকৃষ্ণ বলছে কামস্তৈতৈ কামই হৃতজ্ঞান প্রবর্তন্ত অন্য দেবতা, তখন তো আমার নিয়ম আশ্রয় সেই সব নিয়ম আশ্রয় করছে, যে দোকান পচারে তো গণেশ চাই, ভাই গৃহ কর্ম করতে গেলে ধন লক্ষ্মী এই একটি লক্ষ্মী বসাতে হবে, লক্ষ্মী পাঁচালী চাই, নিয়ে যাচ্ছি লক্ষ্মী মূর্তি, ডিসেম্বর অন্তত একদিন লক্ষ্মীর একটু কিছু করতাম, আর তারিখে এক লক্ষ্মী আসছে, সেটা করতেই হবে, বছরে একটা লক্ষ্মী পুজো করবো না, তাহলে তো গরিব হয়ে যাও, কিচ্ছু হবে না। কিন্তু জানে সুধামা বিপুলের হাতে যখন খুব কেড়ে কেড়ে ভগবান কাটছে, এক মুষ্টি খাওয়ার পর আর এক মুষ্টি, তখন যখন যেতে যাচ্ছে লক্ষ্মী হাতে পেতে ধরেছে, দেখো আর খেয়েও না, তোমার যা ইচ্ছা হয়েছে এই দরিদ্র ব্রাহ্মণের দারিদ্র মোচন হয়েছে, গৃহে অতুল ঐশ্বর্য হয়ে গেছে, এইখান থেকেই হয়ে গেছে, এরপরে যদি তুমি খাও আমি তোমার পদ্মে বিচার লক্ষ্মী, আমাকে দাসী হয়ে ওর কাছে যেতে হবে, তবে তোমার দাসীকে ওর দাসী করো না, লক্ষ্মীর বিপদ হয়ে গেছে। যেমন মহাপুরুষের সঙ্গ হয়েছে, দেখো এবার লক্ষ্মীকে যদি কোনোদিন ভিক্ষা করে খেতে হয় তোমার কোনোদিন অভাব হবে, কীর্তন হচ্ছে আর অর্থের উদ্ধারে কিছু নাই, তখন বললেন যে তোমার কি করে চলবে, বলে আর চলা চলিকে হাতে তিনটে তাড়িয়ে দিলেন, বলে সে কি বলে একদিন দেখবো, দুদিন দেখবো, তিন দিন দেখবো, যদি তিন দিনেও আমার গৃহে অন্ন জোগাড় না হয় তা আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। আর আমরা তো কৃষ্ণ ভজন করলেও আমরা ভাবি তাই তো, কৃষ্ণ ভজন করলে তো পয়সা হবে না, কি জানি কি হয়ে পড়ে আমাদের এই অবস্থা। তখন মহাপ্রভু বলে সিদ্ধার্থ লক্ষ্মীদেরও যদি কোনোদিন ভিক্ষা মাগিতে হয় এ সম্ভব হবে, তোমার অন্নভাব হবে না, আসিয়া মিলিলে সব তোমার জুয়ার, তাহলে সেবার না করছি সুখে ভাব শনিবার, তুমি সুখে পরে থাকো দেখতে পাবো। লোক তো এসব শুনেও শোনে না, এমন সংস্কার যে বছরে একটা লক্ষ্মী পুজো করতে দেবেন না, বিশ্বের বিশ্বের ধর না কি দিলাম, লক্ষ্মীর ঘর ছিল ওতে কিছু করি চড়ি রাখতাম, সেও গেল, সেই পূজা করে যাওয়া হবে না, তাহলে তো দেখি একেবারেই লক্ষ্মী চেরা হয়ে যাবে। লক্ষ্মী চেরা হবে কি, লক্ষ্মী তোমার বান্ধা হয়ে গেল, তুমি নারায়ণের পূজা করছো, লক্ষ্মী তার সেবিকা, নারায়ণ যেখানে আছেন লক্ষ্মী সেখানে অচঞ্চল হয়ে আছেন, আর ওই যে নারায়ণ যে ওইসব লক্ষ্মী করছো ও লক্ষ্মী তো চঞ্চলা, ও তো থাকবে না তোমার ঘরে, নারায়ণকে বাঁধতে পারো যদি লক্ষ্মী যেখানে বাঁধা পড়বি, তাকে কি সে বাঁধা যায় জানো না, নারায়ণকে বাঁধো লক্ষ্মী বাঁধা পড়বেই পড়বে। তাই কৃষ্ণ বললেন ওরা তো কামের দ্বারা জ্ঞান হয়েছি, তাই সর্বোত্তম তো অন্য দেবতা, আমার উপরে অন্য দেবতার কাছে গেছে, দমদম নিয়ম আস্থায় আর যে দেবতার যে নিয়ম, কালী পূজায় বলি দিতে হবে, অমুক পূজায় আমাদের বরাবর দিচ্ছে বলি দেয় দিচ্ছে, আর এখানে ফুল পাতা দিতে হবে, ওখানে অমুক পাতা দিতে হবে, যা করবার করছে প্রকৃতি আর নিয়ম আস্থা, ওদের যার যেমন প্রকৃতি ওই প্রকৃতিতে ওদের নিয়ে যাচ্ছে, আমি কি করছি ভগবান বলছে ওদের প্রকৃতি কেড়ে নিয়ে যাচ্ছে, ওই যে রজস্তম গুণ ওই ওদের টেনে নিয়ে যাচ্ছে, ওটা প্রকৃতি ওদের নিয়ে যাচ্ছে, আর ওই নিয়মে ওরা করে যাচ্ছে, আমাকে ছেড়ে দিয়ে অন্য দেবে, মূল কারণ হলো যে কামনা প্রবল হয়েছে, তবে আমি সর্ব কাম পূরণ করতে পারি এই জ্ঞানটা ওদের নেই, এই জ্ঞানটা ওদের নেই, বলে আপনি তো ওকে ফিরিয়ে দেন না, আমি ফিরিয়ে দেন না, আপনি কি করেন জাং জাং তনু ভক্ত পূজা করতে চায় শ্রদ্ধা করে অর্চন করতে চায় আমি তার পূজা দিই শ্রদ্ধা দিয়ে, আমি ওই দেবতারা পারবে, দেবতারা দেবতার পূজায় ওরা শ্রদ্ধা দিতে পারবে, তৈশ্যাম অহম বিদধামি কি অচলান শ্রদ্ধা, তার দশ্য দশ্য অচলান শ্রদ্ধা অহম বিধান আমি বিধান করি, যে যাও তুমি যেমন ওই দেবতার পুজো করতে চাও ওই করো, বুঝতে পারছো ভালো, ভগবান যদি এই ব্যবস্থা করে দেন তাহলে তো ভালো, তো ভগবান ভজন তো হবে না, হলে না হয়ে গেল আমাদের অমুক কিছু ভজন দরকার নেই। আবার অনেক লোক বলে কি দেখুন একেবারে কিছু হয় না, ধাপে ধাপে উঠতে হবে, তো এখন এই দেবতাদের আস্তে আস্তে করি, করতে করতে কৃষ্ণ তো ধরতেন সবার উপরে,
সবচেয়ে বড় তো বন্ধ করে সিঁড়ি বেয়ে বেয়েই তো মানুষ ওঠে। এই দেবতা পুজো আমরা সিঁড়ির মতন যদি মনে করি, এখন পুজো করলাম করতে করতে পরে হবে, তা হবে না। কেন? সদয়া সদয়া যুক্ত সদ আরাধনমিহতে